শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আলাপনের এই আজকের আয়োজন থেকে। আর আমার সঙ্গে যেমন বললেন শগুফতা, রয়েছেন তাওহিদুল ইসলাম। তো তাওহিদ, আমাদের সঙ্গে তো আমরা দুজন এখানে আছি ওয়াশিংটনে, কিন্তু আমাদের সঙ্গে ভারত থেকে যোগ দিচ্ছেন কয়েকজন, এবং সেই তাদের নাম আমরা বলে দিই।
জি, আমাদের সঙ্গে চারজন অতিথি রয়েছেন, যাদের কাছ থেকে আমরা আসলে বিশ্লেষণ জানার চেষ্টা করব ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে। চারজনের পরিচয় করিয়ে দিয়ে পা।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
জি, আমাদের সঙ্গে রয়েছেন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাংবাদিক ও বিশ্লেষক মহুয়া চ্যাটার্জি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কংগ্রেস বার্তার মুখ্য সম্পাদক সুনময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা
দীপঙ্কর চক্রবর্তী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা টেলিফোনে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর দীপঙ্কর যোগ দিয়েছেন তো? প্রতিদিনই তো খবর শোনালেন, তো এবারে আরো কিছুটা তো শুনবো আপনার কাছ থেকে আপনার মতামত। তো আমরা তাহলে শুরু করি যে এই যে নির্বাচন হয়ে গেল, এবং যারা আপনারা নিশ্চয়ই এটাকে অনুসরণ করেছেন যে কিভাবে হলো, এবং যেমনটি এক্সিট পোলের ফলাফলে আমরা দেখেছিলাম, তার আগে অনেক চিন্তা ভাবনা ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল, সবকিছু ছাড়িয়ে বিজেপি মানে ক্ষমতাসীন দলই 351টি আসনে জয়ী হয়ে মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন। তো তারপরে কংগ্রেস জোট 92টি এবং অন্যান্য দলগুলো 99। সব থেকে যেটা মানে প্রশ্নবোধক এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে, তাহিদ কি বলতো?
এমন একটা বিজয় যেটি আসলে প্রত্যাশিত ছিল, অনেকে বিশ্লেষকরা বলছেন, কিন্তু তার থেকেও বেশি ভালো করেছে।
গণতান্ত্রিক দেশ, বিশাল গণতান্ত্রিক দেশ ভারত, এবং সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সব ক্ষেত্রেই হয় না, সব জায়গাতেই হয় না, অনেকের মনের মধ্যে প্রশ্ন এখনো রয়ে গেছে যে এই সংখ্যাগরিষ্ঠতা যেমন তুমি বললে যে সেটা কিভাবে সম্ভব হলো। তো আমরা প্রথমে কার কাছে যাচ্ছি?
আমরা মহুয়া চ্যাটার্জির কাছে একটু যেতে চাই। উনি আসলে আমাদের সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি থাকবেন না, খানিক সময় থাকবেন, সে কারণে ওনার কাছ থেকে একটু বিশ্লেষণটা জেনে নিই। জি, মহুয়া চ্যাটার্জি, আপনার কাছ থেকেই জানতে চাই যে সাধারণত পাঁচবার ক্ষমতা থাকার পর ভারতে দ্বিতীয়বার সরকার গঠন করেছে, এবং সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, এটি একটি ইতিহাস ভারতের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে। আপনি কি কারণ মনে করেন?
দেখুন, এখানে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা এটা খুবই মানে স্বাভাবিক ঘটনা নয় ভারতের গণতান্ত্রিক ইতিহাসে। যদিও ফেরত এসছেন
নরেন্দ্র মোদী,
রুলিং পার্টি, সেটা আগেও হয়েছে, কিন্তু যেভাবে সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়ে ফেরত এসছেন, এবং সেটা সেইটা কিন্তু বেশ নজিরবিহীন, এবং সেটার ফলে যেটা হয়েছে যে যে যতটা আসন নিয়ে ওরা ফিরেছেন তার সংখ্যা এতই বেশি যে এটাকে আমরা যেটাকে আমরা ইংরেজিতে ব্রুট মেজরিটি বলে থাকি, সেই ডেফিনেটলি আমরা সেটা বলতে পারি। এবং তার মানে সেটার কারণ যদি বলেন, তাহলে এক তো প্রথম এবং শেষ কারণ সমস্তটাই বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একটা পার্সোনা, যে একটা লার্জার দেন লাইফ ইমেজ যেটা তৈরি হয়েছিল, সেই ইমেজটাকেই কিন্তু মানুষ গ্রহণ করেছেন, এবং সেই এবং তার তার যে বিপক্ষে যারা ছিলেন তারা অনেকগুলি দল একসাথে জোট বেঁধে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, হয়তো ফর্মালি না হলেও ইনফর্মালি তারা একটা জোট তৈরি করেছিলেন, এবং সেই জোটের মুখে, জোটের কিন্তু কোনো মুখ ছিল না স্পেসিফিক্যালি। তো একটা বিশেষ কারণ হিসেবে ধরা হচ্ছে যে মানুষের মধ্যে যে এই একদিকে একটি মুখ, এবং যিনি অলরেডি কিছুটা ডেলিভার করেছেন সেই জায়গা থেকে, এবং আরেকদিকে কোনো মুখ বিহীন একটি বিপক্ষ, সেই জায়গাটা থেকে মানুষ কিন্তু বেছে নিয়েছেন যে মোদীকেই আরেকবার তাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই সুযোগটাকে আরো বড় করে বাড়িয়ে দেওয়াটা, এইটার এই এইটার পুরো ক্রেডিট, পুরো যোগ্যতাটাই কিন্তু মোদী এবং মোদীর জন্য যে বিজেপি পার্টির যিনি প্রধান অমিত শাহ, তাকে সেই ক্রেডিটটা দেওয়া হবে। এবং তারা যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করেছেন এবং যে যে ধরনের ক্যাম্পেইন করেছেন, যে তাদের ক্যাম্পেইনের মূল মন্ত্রই ছিল যে একদিকে মোদি এবং তিনি একজন শক্ত সমর্থ লিডার এবং তিনি দেশের নাম সারা পৃথিবীতে তিনি একটি
সুপ্রতিষ্ঠিত করছেন, শক্ত
রাজ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং মানুষের সেইভাবে তাকে মানুষ গ্রহণ করেছে। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার স্কিমস গুলো যেভাবে তারা পরিচালনা করেছেন এবং তার ডেলিভারি হোক বা না হোক যেভাবে মানুষের কাছে তার কথা পৌঁছে দিয়েছেন ক্যাম্পেইনের মাধ্যমে, সেইটাও কিন্তু মানুষের কাছে, অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এবং আমরা ভেবেছিলাম যে নোটবন্দি বা এই ধরনের জিনিস যেগুলো আমাদের ভারতবর্ষের ইকোনমিকে হিট করেছে সেগুলো কিন্তু সাধারণ গরিব মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, যে সাধারণ এগুলো এতে বড়লোক মানুষের অসুবিধা হয়েছে কিন্তু গরিব মানুষের কাছে টাকা পয়সা পৌঁছে গেছে, তাদের তাদের কাছে ডিরেক্ট ট্রান্সফার যেগুলোকে বলা হয় যেসব স্কিমে,
সেটা হয়েছে সাময়িকভাবে হলেও। মোদি সরকারের এই যে সফল রথযাত্রা সেটা তো আমরা বলতে পারি যে এই রথযাত্রা তাকে এগিয়ে নিয়ে গেছে, অনেক কিছু উড়িয়ে দিয়েছে একেবারে ধুলোর সাথে, কিন্তু এটা কতদিন টিকবে সেটা তো অবশ্যই এখন দেখতে হবে। যে ধনী যে বিত্তবানদের পক্ষ থেকে এই সরকারের প্রতি সমর্থন কিন্তু অকুণ্ঠ ছিল, যেটা নানান খবরে আমরা জেনেছি, একেবারেই শুধু তৃণমূল পর্যায়ের মানুষজনের সমর্থন নিয়ে নয় যে মোদি এগিয়ে এসছেন দ্বিতীয়বার। তো আপনি
কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ যেহেতু ভোটারের সংখ্যা যেহেতু তাদের মধ্যে বেশি, তারা যেভাবে সবাই মিলে গিয়ে ভোট দেন ভোটের দিন, সেভাবে কিন্তু ধনী মানুষেরা সবাই গিয়ে ভোটটা দেয় না। তারা হয়তো পার্টিকে বা সরকারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু কজন ভোট দিচ্ছেন সেটার উপর কিন্তু নির্বাচনের ফলাফল নির্ভর করে। তো তার ফলে গরিব মানুষের মধ্যে যদি এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে আমরা আপনাদের
কাজ করছি,
ধনী মানুষের অসুবিধা করলেও আপনাদের ভালোর জন্য আমরা সেই টাকা নিয়েছি এবং সেগুলো আমরা গরিব মানুষের সাহায্যের জন্য ব্যবহার করেছি, সেই কোথাও না কোথাও, সেটা ঠিক হোক বা ভুল হোক, সেটা কিন্তু কোথাও না কোথাও প্রচুর মানুষ সেই জিনিসটাকে গ্রহণ করেছেন এবং মনে করছেন যে সেটা ঠিক করেছে। তাদের ভালো হলো কি হলো না
সেটা তো আগামীতে দেখা,
বড় হয়ে দাঁড়িয়েছে যে ধনী মানুষের অসুবিধে হলো, এটা কোথাও না কোথাও একটা ভারতবর্ষের মতো একটা ডেভেলপিং দেশে যেখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি সেখানে কোথাও না কোথাও
একটি হচ্ছে ফির একবার মোদি সরকার, আরেকটি হচ্ছে আপকি বার 300 পার। আপনি যে কথাটি প্রথমে বলছিলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, তার দৃঢ়চেতা মনোভাব এইসব, সেক্ষেত্রে তারা একটি স্লোগানকে কাজে লাগিয়েছে, মোদি বনাম কে। সেক্ষেত্রে আসলে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল কংগ্রেস সহ বিরোধী দলগুলো 2004 সালে নির্বাচনকে সামনে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছে যে তখন অটল বিহারী বাজপেয়ী ছিল, তার বিপরীতে তেমন কোন মুখ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছে, কংগ্রেস জয়ী হয়েছে। সৌম্য বন্দ্যোপাধ্যায়, আপনার কাছ থেকে জানতে চাই, প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিত্ব বড় সেটি আমরা এখন দেখতে পাচ্ছি, কংগ্রেসে আসলে তেমনটি হয়নি কেন, কি কারণে, কংগ্রেসের ব্যর্থতা কি ছিল?
দেখুন, রাজনৈতিক ইতিহাস তো সব সময় সমানভাবে চলে না। আজ থেকে 15 বছর বা 20 বছর বা 30 বছর আগে কোন একটা বিশেষ ঘটনা হয়তো কোন রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দিয়েছে, সেটা পরবর্তীকালে সেই একই স্ট্র্যাটেজি ডিভিডেন্ড দেবে, এটা কখনো হতে পারে না, হয়ও না। তো 2004-এ ব্যক্তি কোনো প্রয়োজন ছিল না হয়তো, কিন্তু এখন এই মুহূর্তে মোদির ব্র্যান্ডিংটা যেভাবে হয়েছিল, খুব মানে নিরপেক্ষভাবে বলতে গেলে মোদির ব্র্যান্ডিংটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে এই ম্যাসিভ ম্যান্ডেটের পর এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে নরেন্দ্র মোদির ব্র্যান্ডিংটা মারাত্মকভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী করা হয়েছে। দেশপ্রেমের ইস্যুটাকে তার সঙ্গে মিক্স করা হয়েছে। তার পেছনে তো অন্যান্য ইস্যু ছিল, বিভাজনের রাজনীতি থেকে বালাকাট কোর্ট পুলওয়ামা পাকিস্তান সবকিছু ইস্যুগুলো ছিল। কিন্তু আমার যেটা পয়েন্ট আউট করার ব্যাপার এখানে, মনে হয়েছে বারবার একজন কংগ্রেসের রাজনীতি কর্মী হিসেবে, যে মানুষের জীবনে যে মূল বিষয়গুলো মূল ইস্যুগুলো নিয়ে কংগ্রেস মানুষের কাছে গিয়েছিল সেটাকে কভার আপ করে দিয়েছে, অ্যাবসলুটলি কভার আপ করে দিয়েছে দেশপ্রেমের মার্কেটিংটা। এটা খুব মানে মানে এক লাইনে আমি সাম আপ করছি। তার কারণটা হচ্ছে মূল ইস্যু কি, দারিদ্র বেকারত্ব কৃষিজীবী মানুষের সমস্যা ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন ভাবে তছনছ হওয়া দেশি পুঁজি বিদেশে চলে যাওয়া বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যায় মানুষ আক্রান্ত হয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে কংগ্রেস কংগ্রেসের সভাপতি এবং বিরোধী দলগুলো একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে চেয়েছিল। যে কোনো কারণেই হোক সেই ইস্যুগুলো আমরা কোনো মানুষকে কখনো দোষ দেব না। মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমাদের কোথাও ভুল ছিল, কোথাও হয়তো মানুষের কাছে পৌঁছানোটা সঠিকভাবে হয়নি। শেষ পর্যন্ত দেশের মানুষ হয়তো মনে করেছেন যে তার ঘরের বেকার যুবকের চাকরির ইস্যু থেকে, কৃষি মানুষের বেঁচে থাকার বিষয়টা থেকে দেশরক্ষা বা দেশপ্রেমের বিষয়টা হয়তো প্রাধান্য পাচ্ছে, এবং পাচ্ছে বলেই আজকে সারা ভারতবর্ষে এটা অস্বীকার করে লাভ নেই। অ্যাবসলিউটলি একটা মোদী ওয়েভ হয়েছে, মোদীর ঝড় হয়েছে। লক্ষণীয় বিষয় যেটা মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে বিজেপি থেকে মোদীতে উত্তরণ, এটা কিন্তু বিজেপির একটা স্ট্র্যাটেজি ছিল। মানে যতবার আমরা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সভা সমিতিতে বিজেপির নাম শুনেছি, তার থেকে অনেক বেশি মোদী নামটা শোনিত হয়েছে, এবং এই মোদীর নাম দিয়ে ভোটটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। মোদী কি দিয়েছেন সেটা বড় কথা নয়, যেটা মনে হয়েছে সাধারণ মানুষের মনে, আমাদের অ্যানালিসিস করতে গিয়ে বারবার মনে হচ্ছে যে মোদী একজন ফিগার, একজনই ফিগার, তার বিরুদ্ধে বিরোধী দলে যারা রয়েছেন তাদের কোনো প্রধানমন্ত্রীর মুখ নেই, ফলে স্বাভাবিকভাবে ২৪টা দল সেখানে রয়েছে, তারা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন। মোদী সফলভাবে এটা কিন্তু মানুষকে বুঝিয়েছেন, যেটা হয়তো কোনো সারবত্তা ছিল না, কিন্তু এটা মানুষ বুঝেছে যে মোদীর মধ্যে একটা লিডারশিপ আছে, তাই মোদী আমাদের ভরসা করা যেতে পারে। কিন্তু মোদীর খারাপ দিকটা নিয়ে কিন্তু তারা আমাদের বিরোধী দলের ব্যর্থতা, এটা নিয়ে কোনো অস্বীকার করলাম না। নরেন্দ্র মোদী তার কাজ করেছেন, বিজেপি তার কাজ করেছে, কিন্তু আমরা যারা বিরোধী দলে রয়েছি আমরা এই জায়গাটা কোথায় সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। মূল ইস্যুগুলো যার জন্য হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া দাম, বিভিন্ন জিনিসপত্রের দাম, তেলের দাম বৃদ্ধি থেকে নানান ইস্যু রয়েছে। ইস্যুগুলি নিয়ে সারা বছর মানুষ জেরবার হয়ে গেছে, মানুষ প্রতিবাদী হয়েছে, মিটিংয়ে মিছিলে হেঁটেছে, লক্ষ লক্ষ মানুষ রাহুল গান্ধী সভায় বা অন্যান্য বিরোধী দলের সভায় জমায়েত হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, যখন ওই যে আপনাদের বলছিলেন ফির এক বার আপ কি বার 300 বার, যে স্লোগান গুলো বোধ হয় মানুষ নিয়ে নিয়ে
মানুষকে উদ্বুদ্ধ করেছে। তো দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো। হ্যাঁ দীপঙ্কর, আপনি তো মানে বলা যায় যে তৃণমূল পর্যায়ে বেশ কয়েকজন ভোটার যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, সেই সময় আপনার কি ধারণা হয়েছিল?
আমি তার আগে রোকেয়া,
হ্যাঁ বলুন,
তার আগে আমি একটু সন্ময়ের একটা কথা ধরে একটু বলি। সন্ময়ের সঙ্গে আমার, আমরা তো একসঙ্গে আনন্দবাজারে কাজ করেছি, খুব ভালো লাগলো আজকে সন্ময়কে এখানে দেখে, এত সুন্দর গুছিয়ে কথা বললো। একটা কথা সন্ময় যেটা বললো, সরি
সন্ময়
যেটা বললেন সেটা হচ্ছে যে দেশপ্রেম, মোদী দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পেরেছেন, যেটা আর কি কাজে দিয়েছে। আমার একটা কারেকশন আছে বা রিজয়েন্ডার বলবো, এটা দেশপ্রেম নয়, এটাকে জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ আর দেশপ্রেম এই দুটোর খুব সুন্দর ডেফিনেশন দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশপ্রেম মানে কিন্তু জাতীয়তাবাদ নয়, দেশপ্রেম দেশপ্রেম। আমি দীপঙ্কর চক্রবর্তী, আমি দেশপ্রেমিক হতে পারি, আমি জাতীয়তাবাদী নাও হতে পারি। ন্যাশনালিস্ট, যেটা একটা সময় আপনারা খুব ভালোভাবে জানেন যে নাৎসি আমলে জাতীয়তাবাদকে তুলে ধরে কিন্তু ক্ষমতায় এসেছিলেন হিটলার, সেটা দেশপ্রেম ছিল না, সেটা ছিল জাতীয়তাবাদ। তার এই কারণে ওই নাৎসিদের ওই ইহুদি নিধনযজ্ঞ ইত্যাদি করতে হয়েছে। এখানে মোদীর ব্যাপারটাও ঠিক সেই, মোদী আর বিজেপি যাই বলুন দেশপ্রেম নয়, জাতীয়তাবাদকে ধরে, যেটা আমাদের বলতে খুব খারাপ লাগে কিন্তু তা সত্ত্বেও উগ্র মুসলিম বিরোধিতা, এটা হচ্ছে একটা ওদের একটা এজেন্ডা, এবং সেইটাতে কিন্তু অনেকখানি সফল হয়েছে। কারণ একটা মুসলিম ভীতি, মুসলমানদের প্রতি একটা ভীতি যে জাগিয়ে দেওয়া, সেটাতে ওরা সফল হয়েছে। এই জিনিসটা কিন্তু জাতীয়তাবাদের মধ্যে পড়ে, এটা দেশপ্রেমের মধ্যে পড়ে না। কারণ বহু মুসলিম আছেন ভারতীয় যারা অত্যন্ত দেশপ্রেমিক, আমার আপনার থেকে কোনো অংশে কম না তারা, কিন্তু তাদের একটু আলাদা করে দেওয়া হয়েছে যে এটা ধর্মের কারণে। এই জিনিসটা জাতীয়তাবাদের মধ্যে পড়ে। আমার মনে হয় সময় আমার কথাটা বুঝতে পারবেন
ন্যাশনাল বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে। মানে এটা অ্যাডিশনাল পয়েন্ট এবারে নির্বাচনে আমার লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি।
হ্যাঁ হ্যাঁ, এবং তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো কেউ মোদীর বিরোধিতা করছে বা বিজেপির বিরোধিতা করছে সেটাকে কোন রাজনৈতিক পর্যায়ে না দেখে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সে শত্রুপক্ষের। এই জিনিসটা একটা অদ্ভুত রকমের হয়েছে। এবং একে ওই রাহুল গান্ধীকে পাপ্পু পাপ্পু বলে একটা নাম দিয়ে ওটাও একটা মানুষ খেয়েছে। পাপ্পু নামটা খুব ভাল লেগেছে জনগণের, কারণ সোনিয়া গান্ধীর ছেলে, সে বাচ্চা ছেলে, যদিও তার 40-এর উপর বয়স, 48 বছর বয়স, এবং তিনি যথেষ্টই ভালো ভালো কথা বলেছেন এবং ভালোভাবে তিনি অনেক কিছু, আমার মতে আমি নিরপেক্ষ ভাবেই বলছি যে অনেক কিছু করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে ওই পাপ্পু বলে ডাকিয়ে দিয়ে এবং তার দেশপ্রেমকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে মোদি এবং বিজেপি কিন্তু অনেকখানি লিভারেজ নিয়ে নিয়েছেন, যেটা দেশের মানুষ অনেকটাই খেয়েছে এবং মোদির বাক্সে ভোট পড়েছে। সুতরাং এটাকে শুধুমাত্র আমি
না, আর আমাদের শ্রোতারা অনেকে যারা দেখছেন ফেসবুকে এবং যারা শুনছেন তারা অনেকে কিন্তু, যেমন শঙ্কর হালদার লিখেছেন এবং এর আগেও দু একজন লিখেছেন, নামটা আমি ঠিক দেখলাম না, উঠে গেল, যাই হোক, তাহলে তারা বলছেন যে বিরোধী দলগুলোই কিন্তু মোদিজির জন্য প্রচার করেছেন, তারা যেভাবেই প্রচার করে থাকুন তাদের প্রচার কিন্তু মোদিজির জন্য পজিটিভ হয়েছিল, সেটাই বলছে যে তারা
গোপীনাথ গোপীনাথ দত্ত নামে একজন আমাদের
শঙ্কর হালদার তাই লিখছেন যে মোদীজির প্রচার কিন্তু বিরোধী দলগুলোই করেছে।
গোপীনাথ দত্ত নামে একজন দর্শক আমাদের ফেসবুকে মন্তব্য করেছেন, যে কোনো ধর্মীয় শক্তির উত্থান আধুনিক রাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়। বিজেপির পুনরুত্থান শুধু হিন্দুত্ববাদী মানসিকতা কাজ করেছে বলে মনে করেন কি? এই মন্তব্য প্রশ্ন এবং মন্তব্যটি করেছেন আমাদের একজন দর্শক। আর একজন দর্শক বলেছেন যে লিয়াকত চৌধুরী, তিনি বলেছেন ভারতীয় মিডিয়া কর্পোরেশনের ভূমিকা ছিল মোদির পক্ষে বেশ আগে থেকেই।
আমি আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইয়েদ তানভীর নাসরিন, তিনি আমাদের সঙ্গে আছেন, তো তার কাছে শুনব তার বিশ্লেষণ খুব সংক্ষেপে যদি তিনি করেন। তানভীর নাসরিন,
দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু মানে শুধুমাত্র মানে তাদের বিরোধিতা করলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, এ কথা খুব লুজলি বলা হলেও পাঠিয়ে দেওয়াটা কিন্তু সহজ নয়। সেখানে আরো এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, কাজেই ওই ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় না। আমরা দরিদ্র মানুষের কথা শুনলাম, সাধারণ মানুষের কথা শুনলাম, আমি সেখানে একটা সংযোজন করব যে এই ইলেকশনে নতুন প্রজন্মের ভোটাররা, তারা কিন্তু খুব জাতীয়তাবাদ নিয়ে, আমার মনে হয় যারা প্রথম ভোটার তারা কিন্তু সেটা নিয়ে যে খুব ভাবিত এরকম কিন্তু নয়।
আর এবার নতুন প্রজন্মের ভোটারদের সংখ্যা অনেক ছিল, নতুন মানে
নতুন প্রজন্মের প্রচুর ভোটার, যে কারণে তাদের সামনে যে এক্সপেকটেশনটা সেটা একটা ইউফোরিয়ার একটা আকার নিয়েছে। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই যে ইউপিতে এবং এই মোদি কারিশমা, তিনি এই গত 5 বছরে যা পারফর্ম করেছেন সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া একটা ইউফোরিয়া এতটাই যে তাকে কেন্দ্র করে যে ইউপিতে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি জোট গড়েও কিন্তু কিছু করতে পারেনি, তারা ঠেকিয়ে দিতে পারেনি। উল্টো দিকে বিজেপি কিন্তু তার 10% ভোট বাড়িয়ে নিয়ে 49.8% ভোট পেয়েছে। এটা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার উপর ভিত্তি করে। আর যে কথাটা বলছিলাম যে দেখুন, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে 5 মাস আগেও কিন্তু বিজেপি হেরে গিয়েছিল
কংগ্রেস।
হ্যাঁ, সেখানে মধ্যপ্রদেশে আমরা লোকসভায় দেখলাম 29টার মধ্যে 28টা সিট বিজেপি পেয়েছে, 11টার মধ্যে 9টা সিট ছত্তিশগড়ে পেয়েছে। যেখানে বিজেপি 5 মাস আগে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিল
সেখানে লোকাল ইস্যুতে ভোট হচ্ছিল, সেখানে লোকসভায় এই যে বিপুল জয়, এটা কিন্তু আরেকটা জিনিসও ইন্ডিকেট করে যে ভারতবর্ষের গণতন্ত্র প্রত্যেকটি এই সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে কতটা পরিণত হচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রেও যদি একেবারে মানে গতকালের উদাহরণ দেখি, তাহলে উড়িষ্যার ক্ষেত্রেও বিধানসভায় নবীন পট্টনায়কের বিজেডি, সেখানে সাধারণ মানুষ, উড়িষ্যার সাধারণ মানুষ কিন্তু তারা রাজ্য স্তরে নবীন পট্টনায়ককে চুজ করেছেন বিধানসভায়, কিন্তু লোকসভায় বিজেপি পেয়েছে 21টার মধ্যে 8টি আসন, 2014 কিন্তু সেটা ছিল 2, 4 টাইমস জাম্প হয়েছে।
সবকিছুরই আংশিক ভাবে একটা প্রতিফলন দেখা গেছে এবারের নির্বাচনে। তো আমরা
আমাদের পরমাশিস দা একটা রিপোর্ট পাঠিয়েছেন, পরমাশিস ঘোষ রায় আমাদের কলকাতা সংবাদদাতা, সেটা একটু শুনে নিই, যেখানে আসলে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সেই রিপোর্ট
কিছুটা দেখেছি আমরা চিত্র।
আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলে থেকেও দলবিরোধী মন্তব্য করেছেন শুভ্রাংশু রায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শুভ্রাংশুকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, তাতে অনুমোদন দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের 17 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচার করেছেন সংশ্লিষ্ট জেলার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বর্তমান বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। প্রসঙ্গত বলা যেতে পারে, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অপরদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন অর্জুন সিং, যিনি মুকুল রায়ের হাত ধরেই অতি সম্প্রতি অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দেন। ভোটের ঠিক আগে দলীয় প্রচারের সময় শুভ্রাংশু রায় দাবি করেন 2 লক্ষেরও বেশি ভোটে জিতবেন দীনেশ ত্রিবেদী, কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভা কেন্দ্রে হেরে যায় তৃণমূল কংগ্রেস। এবং এই ফলাফল নিয়ে আজ শুভ্রাংশু রায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি যেমন বীজপুরের ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায় এখানকার ভূমিপুত্র, বাবার কাছে হেরে গিয়েছি, মানুষ বেছে নিয়েছে বাবাকে, আমার বাবা একা হাতে গোটা তৃণমূলকে তছনছ করে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, শুভ্রাংশুর এহেন মন্তব্য ভালো চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব, তাই আগামী 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেই দলের হাল কড়া হাতে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী। শুভ্রাংশুকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হল, দলবিরোধী কাজ বা মন্তব্য করলে আর ছাড়া হবে না। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শুনলাম আমরা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টটি, আজকে তিনি পাঠিয়েছেন কিছু কিছু মতামত এবং মন্তব্য। আর আমরা কিন্তু এই ফোন বাজছিল দু একবার, কয়েকজনের শ্রোতার আমরা কল নিতে পারছিলাম না। এখন আমাদের প্রযোজিকা জয়তী দাশগুপ্ত বললেন যে একজন লাইনে আছে। হ্যালো, হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার, দীপক চক্রবর্তী বলছেন? হ্যাঁ, খুব চট করে বলুন আপনার প্রশ্ন কি।
জি, আজকে আমাদের যে প্যানেল দিয়ে আছেন, আমাদের দীপঙ্কর দাদা আছে, ওনাকে আমি নমস্কার জানাচ্ছি।
ধন্যবাদ।
আমার ছোট্ট করে প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আসছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, কিছু যারা বাঙালি যে জনরা আছেন, এবার তাদের একটা হিন্দু দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব ছিল, একটা বিবাদ ছিল, যেটা আমরা জানি, এটা কি মীমাংসার হবে এবং কি তার দ্বন্দ্বটা কতটুকু গ্রহণযোগ্য? যে আমরা কিন্তু শুনছি এবং কি যে আমাদের হিন্দু যে বিজেপি আছে তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা কতটুকু আমাদের বুঝতে,
আমরা প্রশ্নটি পরিষ্কার বুঝতে পারি
দীপক? আমরা তো ভালোভাবে বুঝতে পারলাম না। যাই হোক, আমি ফিরে যাচ্ছি।
না, উনি নেই, আমরা একটু আসলে
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে,
ওনার কাছে যাব। এবং ওনার কাছে যাওয়ার আগে একটি পরিতোষ ত্রিপুরা নামে একজন আমাদের দর্শক ফেসবুকে মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার তেমন সুবিধার নয়, তাই জনগণ মুখ ফুরিয়ে নিচ্ছে। এই মন্তব্যটি এ কারণেই পড়লাম, অনেক মন্তব্য এসছে, কারণ হচ্ছে আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি ফেরাতে চাই। পশ্চিমবঙ্গের
দীপক যেটা বললেন, দীপক আরেকবার একটু বলবেন আপনি কি জানতে চাচ্ছেন খুব সংক্ষেপে।
জি আপু, আমি বলতে চাচ্ছিলাম যে বিজেপি এবং কি আমাদের যে সংখ্যালঘু আছে যারা ভারতে আছেন, তাদের দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা কতটুকু মানে গুরুত্বপূর্ণ এটা সঠিক না দেখি এটা, আর আমাদের যে বাংলাদেশে যে নরেন্দ্র মোদী আসছেন তা আমাদের কতটুকু মানে এই যে তিস্তা
নরেন্দ্র মোদী এতদিনে ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাচ্ছি। দীপক যে কথাটি বললেন সেটা একটি যে ভারতের সাথে সেরকম কি দ্বন্দ্ব আমি বুঝলাম না, বাংলাদেশী বলে যাদেরকে মনে করা হচ্ছে ভারতে আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কিছুদিন ধরেই একটা মানে উত্তেজনা ছিল সেই ক্ষেত্রে। আর এমনিতেও তুমি যেটা বললে
জি, আমরা আমরা আসলে আমাদের যে
পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি দিতে চাই, পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, এর জন্য আমরা ভারতবাসী হিসেবে সবসময় গর্ববোধ করি। সাত দশক আগে অনেক কষ্ট তিতিক্ষা পরিশ্রম সংগ্রামের মধ্য দিয়ে একটা সংবিধান আমরা পেয়েছিলাম, যে সংবিধান আমাদের ভারতবর্ষকে কতগুলো মৌলিক অধিকার দিয়েছিল, তার মধ্যে কথা বলার অধিকার, ভোট দানের অধিকার এটা দিয়েছিল। এখন দুর্ভাগ্য কি জানেন, পশ্চিমবঙ্গ যত ম্যাচিওর্ড হচ্ছে, যত পরিণত হচ্ছে, সারা ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটা যত ম্যাচিওর্ড হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে লজ্জাবোধ করছি তাও বলছি আমরা ইম্যাচিওর্ড হচ্ছি। আমাদের এখানে এখন 300 কোম্পানি, 700 কোম্পানি, 800 কোম্পানি, 900 কোম্পানি, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স কয়েক কোটি টাকা দিয়ে, 250 কোটি টাকা বেড়ে রাজ্য সরকার ইতিমধ্যেই খরচা করেছেন, কয়েকশো কোটি টাকা দিয়ে সিআরপিএফ না এলে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স না এলে আমরা ভোট করতে পারছি না কেন? গণতন্ত্র তো সেই ব্যবস্থা যেখানে মানুষ স্বেচ্ছায় গিয়ে ভোট দান করবেন। এটা একটা, এই গণতান্ত্রিক ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে, সারা পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা সার্বিক চেহারা নিচ্ছে। বাম আমল এটা শুরু হয়েছিল এবং এই 8 বছর পরিবর্তনের রাজত্বে এটা একটা মারাত্মক জায়গায় গেছে। আমি শুধু দৃষ্টান্ত হিসেবে বলি, গত পঞ্চায়েত নির্বাচনে অফিসিয়ালি 72 জন মানুষ প্রাণ দিয়েছেন শুধু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে কিংবা ইলেকশনের দিন পার্টিসিপেট করতে গিয়ে। গণতন্ত্রে এটা কেন হবে? এই দুর্ভাগ্য আরো কি জানেন, এই 72 জন মানুষ যারা মারা গেছেন, তাদের যারা খুন করেছেন, তাদের একজন অপরাধীও এখন জেলের মধ্যে নেই। দুর্ভাগ্য এটা বাংলার, দুর্ভাগ্য এটা ভারতবর্ষের, যে সারা ভারতবর্ষে পঞ্চায়েত নির্বাচনগুলো হয়, কোন জায়গায় এই ধরনের নৃশংস অত্যাচার হয় জানি না।
অথচ পশ্চিমবঙ্গ তো অনেক উদার এবং পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার প্রতিও অনেকের মানে ভালোই সমর্থন ছিল, অনেকে অনুকূল দৃষ্টি নিয়েই দেখতেন।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের থেকেও বলছি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু যতটা উন্নয়ন হয়েছে তার থেকে বেশি লুটটা হয়েছে প্রশাসনের ভেতর থেকে। আমি প্রশাসনের বিভিন্ন স্তরে যুক্ত থেকে আমি এটা বলছি, এবং এই লুটটাকে কভার আপ করার জন্য ক্ষমতায় থাকবো 100-100 কিরম একটা স্লোগান তুলেন, 100-100% চাই। 2017-21 জুলাই স্লোগান চাইলেন, দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ফল হলো কি 72 জন মারা গেল। এবং দুর্ভাগ্য যখন পঞ্চায়েত নির্বাচনে এই মানে এই সাংঘাতিক কাণ্ড চলছে, 9 দিন ধরে নবান্নে 14 তলায় বসে পুরো দেখার পর একটি মন্তব্য না করে শেষ দিনে এসে মন্তব্য করছেন যে ওগুলো শ্রেয় ইনসিডেন্ট, মানুষের মৃত্যু যদি শ্রেয় ইনসিডেন্ট হয় এর থেকে দুঃখের এবং দুর্ভাগ্যের কিছু হয় না। এবারে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে বারবার ভাবছিলাম যে আগামী দিনে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে তো উঠে যাবে আগামী দিনে যদি এই পরিস্থিতি হয়। আমাদের মনে আছে আমরা বিহারকে দেখে একটা সময় ব্যঙ্গ করতাম, বিহারে যেখানে একটা পঞ্চায়েত নির্বাচনে একটা মাত্র রক্তক্ষরণ হয়েছিল, লাইনে দাঁড়ানো একজন মহিলার হাত থেকে রক্তক্ষরণ হয়েছিল বাঁদরের আঁচড়ে, আর সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে 72 জন মারা গেল। এবং এবারে লোকসভা নির্বাচনে কি ব্যাপক লুট করার চেষ্টা হয়েছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আটকে দিয়েছে, নির্বাচন কমিশন সব জায়গায় পৌঁছতে পারেনি, চেষ্টা হয়েছে আটকে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে আছে। ভোট এলেই বাংলার মানুষের এই প্রশ্নটা হয়, ভোটটা দিতে পারবো তো? এই বাস্তব অবস্থাটা কিন্তু সারা ভারতবর্ষ,
ধন্যবাদ আপনাকে, মানুষের জানা দরকার। সবশেষে আসবো যে রোহিঙ্গা বিষয় নিয়ে ভারত তেমন কিছু দৃষ্টি দেয়নি, এবারে পারবে কিনা? এখানে স্থানীয় পর্যায়ে ভারতের রাষ্ট্রদূত যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথা বলেছিলেন আমাদের সহকর্মী সেলিম হোসেন, তারই অংশ বিশেষ আমরা শুনে নি।
Keep in mind that we are the only country in the world that has a common border with both Bangladesh and Myanmar. And we have been very strongly advocating resolution of the issue. We have always advocated that Myanmar has to take back the Rohingya refugees that have come into the Rakhine state of Myanmar. We have advocated that in our bilateral engagement with both Bangladesh and Myanmar. But in real terms, I think the assistance that we have given for the Rohingyas, I think, has not been matched by any other country. As ambassador of India to Bangladesh, I myself saw that in the first couple of months, we had up to 400,000 Rohingya refugees that streamed across the border, beyond the capacity of the state for handling. We provided emergency assistance of 15 kilo family packs, which included all the items that the family may
need. ভারতে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা তিনি যেমন সেলিমকে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে ভারতের সাথে মিয়ানমার এবং বাংলাদেশের অভিন্ন সীমান্ত রয়েছে দুটি দেশেরই এবং দ্বিপাক্ষিক পর্যায়ে যখন ভারত মিয়ানমারের সাথে আলোচনা করেছে তখন সবসময় বলেছে যে এই রোহিঙ্গা সমস্যাটি রোহিঙ্গা শরণার্থীর সমস্যার একটা সুষ্ঠু সমাধান অবশ্যই করতে হবে এবং তার জন্য ভবিষ্যতের মোদি সরকার হয়তো আরো কিছু করবেন ইতিবাচক কিছু পদক্ষেপ গ্রহণ করবেন সেটিই তিনি রাষ্ট্রদূত ব্যক্ত করেছিলেন তো আজকে তো আমাদের হাতে আর সময় নেই আমাদের আজকে উঠতে হবে কিন্তু তহিদ তার আগে আমি বলে দিই যে লোকসভা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের প্যানেলে চারজন অতিথি ছিলেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী এবং মহুয়া চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তারা চলে গেছেন ব্যস্ততার কারণে এখন সঙ্গে রয়েছিলেন আর কি সৈয়দ তানভীর নাসরিন এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় করে সারাক্ষণটি আমাদের সঙ্গে থাকার জন্য সময় স্বল্পতায় আরো বিস্তারিত আলোচনা হল না আগামীতে আমরা এ নিয়ে আরো আলোচনা করব আরো খবরাখবর জানাবো
আজকের মতো আমরা বিদায় চাইছি এবং দর্শক শ্রোতা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেকের মন্তব্য বা প্রশ্ন নিতে পারেনি
যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ
শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না